মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আজকের গল্প, আমাকে বাঁচান। প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। যেমন আপনি হাওয়ায় যদি ঢিল ছুঁড়ে দেন, সেটা আবার নেমে আসবে। একটানা বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। বা বাচ্চা ছেলের হাত থেকে যদি লজেন্স কেড়ে নেন, তাহলে সে কান্নাকাটি শুরু করবে। আর যদি কাউকে খুন করেন, এইখানে হলো সমস্যা। জানেন, যাকে খুন করেছেন সে তো আর প্রতিশোধ নিতে পারবে না। তাহলে আইনের চোখে ধরা না পড়লে সত্যিই কি বেঁচে যেতে পারে খুনি? চলুন জেনে নেওয়া যাক আজকের গল্পে, মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প, আমাকে বাঁচান।
ও মশাই, শুনছেন?
ডাক্তার পাড়ার ভাঙা পাঁচিলটা পেরিয়ে আসতেই কলাটা পিছন থেকে ভেসে এলো। প্রথমে খানিকটা ভয়ই পেয়ে গেছিলাম। একটু আগেও দেখেছি রাস্তা ফাঁকা, সামনে পিছনে কোথাও একটা মানুষ ছিল না। তাহলে পাঁচিল ডিঙিয়ে নামলো নাকি? কিন্তু পাঁচিলের ওদিকে তো জঙ্গল, পিছন ঘুরতে লোকটাকে দেখা গেল। তবে রাস্তাটা অন্ধকার হওয়ায় মুখটা পরিষ্কার বোঝা গেল না। আমাকে পিছনে ঘুরতে দেখে আরও খানিকটা পিছিয়ে গেল লোকটা। তারপর আমতা আমতা করে বলল,
কে মানে কিছু মনে করবেন না, আমার আপনাকে ভীষণ দরকার।
আমি অবাক হলাম না, আমাকে দরকার পড়াটা নতুন কিছু নয়। তার কারণটা হলো আমার পেশা। খেয়াল হলো এতক্ষণ নিঃশ্বাস নেওয়া হয়নি, সেটা নিয়ে বললাম,
এখানে দাঁড়িয়ে ওসব হয় না, কাল সকালে আসুন।
পিছন ঘুরে আবার হাঁটা লাগাতে যাচ্ছিলাম, লোকটা তড়ি ঘড়ি আমার দিকে এগিয়ে এলো। মুখ নিচু করে বলল,
সে উপায় তো আমার নেই।
কি উপায় নেই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম।
ওই মানে দিনের বেলা বেরোনোর।
কেমন যেন খটকা লাগলো আমার। লোকটার গলা আগে শুনেছি বলে তো মনে হয় না, চেনা জানা কেউ রসিকতা করছে না তো?
এই পাড়াতেই থাকো? আগে থাকতাম। তো এখন কোথায় থাকো? এখন আর কোথাও থাকি না।
দেশটা পাগল ছাগলে ভরে গেল। আমি আবার হাঁটা লাগালাম। রাত বিরেতে আমাকেই পাইয়েরা। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। গোটা কত আইনের বই আনিয়ে রেখেছি, সেগুলো ঘেঁটে পুরনো কিছু কেসের রেফারেন্স বার করা দরকার। একটু পরেই পিঠে আঙুলের ছোঁয়া লাগলো। ঘুরে দেখি আবার সেই লোকটা। আশ্চর্য, এতক্ষণ কিন্তু তার হাঁটার শব্দ শুনিনি। এবার আর আমাকে কিচ্ছু বলার সুযোগ দিল না সে। নিজে থেকে আগ বাড়িয়ে আমার হাতটা খপ করে ধরে বলল,
আপনাকে একটা কথাই বলা হয়নি স্যার, আমি বেঁচে নেই।
তো তাতে আমি কি করবো? মরে যাও।
আগে মরে তো গেছি, তারপরেও আতান্তরে না পড়লে আপনাকে বিরক্ত করতাম না।
এইবার আমার হাসি পেল। লোকটা তার মানে ভূত। ভূতে আমি বিশ্বাস করি না বা ভয় পাই না এমনটা নয়, কিন্তু এতদিন তাদের সম্পর্কে যা শুনে এসছি এর সাথে তার কোনো মিল নেই। রীতিমতো গোবে চারা চেহারা, বয়স 35-এর বেশি হবে না, দাড়ি গোঁফ পরিষ্কার করে কাটা, ছোট জুলপি, এমনকি হাতার তলা থেকে বিপত্তারিণীর কবচও চোখে পড়ল। কাঁচু মাচু মুখটার দিকে তাকিয়ে কেমন যেন মায়া হলো। জিজ্ঞেস করলাম, তা ভূতই না হয় হলে, কিন্তু আমার কাছে কি দরকার বলতো? ভূত ততধিক কাঁচু মাচু মুখ করে বলল,
আমাকে বাঁচান স্যার।
আমি বিরক্ত মুখ করে বললাম, মরেই যখন গেছো তখন আর বাঁচানো যাবে না, অন্য কোনো দরকার থাকে তো বলো। এবার যেন আহ্লাদে গলে পড়ল সে।
আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব?
আমি তার কাঁধে একটা হাত রাখলাম। তা নাম কি তোমার?
ভূতেশ্বর।
দুপাটি সাদা দাঁত ঝলসাতে বুঝলাম সে নিজেও হাসছে। সামনে হাঁটতে হাঁটতে বললাম, তা ভূতেশ্বর থেকে ভূত হলে কি করে?
সে আমার পিছু নিল, মন দিয়ে কি যেন ভাবতে ভাবতে বলল,
প্রথমে ভেবেছিলাম ঘুমের ঘরে হার্ট অ্যাটাক, পরে বুঝলাম তা নয়, প্ল্যান করে খুন করা হয়েছে আমাকে।
সে কি খুন? আমি চমকে উঠলাম। কে খুন করেছে জানো? ভূতেশ্বরের মুখ এবার আরো গম্ভীর হয়ে গেল।
জানি, আমার বউ।
আমি এতক্ষণ ব্যাপারটাকে মজার ছলেই নিচ্ছিলাম, এখন বুঝলাম ঘটনাটা গুরুতর। বউই যদি তাকে খুন করে থাকে তাহলে সেই খুনের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সে কথা পরে জিজ্ঞেস করা যাবে না, আপাতত জিজ্ঞেস করলাম,
তা বুঝলে কি করে সেই খুন করেছে?
এমনিতে আমার সাথে মোটে ভালো ব্যবহার করতো না সে, দিবারাত্র খিটির খিটির। তিন দিনে খেয়াল করেছিলাম তার আচার ব্যবহারে কেমন পরিবর্তন এসছে, তখন থেকেই সন্দেহ জেগেছিল। কিন্তু আমাকে যে বিষ দিয়ে খুন করবে সেটাই ভাবতে পারিনি। ঘুম থেকে যেমন উঠি সেদিনও তেমনই উঠেছিলাম, আয়নায় চুল আঁচড়াতে গিয়ে দেখলাম ছায়া পড়ছে না, প্রথমটা ভূত দেখার মতো চমকে উঠেছিলাম, পরে দেখলাম সেটাই সত্যি।
হুম, তা বিষ দিয়েছে সেটা বুঝলে কি করে?
প্রথমে তার হাবভাব দেখে, পরে শিশিটাও দেখেছিলাম। আমাকে খুন করার পরপরই নিজের ঘরে ঢুকে সেই বিষের শিশি হাতে দম নাচ নেচেছে।
কথাগুলো শুনতে শুনতে কেমন যেন মায়া লাগলো। লোকটা সত্যি বেচারা, অকালে বাড়ির লোকের হাতে বেমাক্কা খুন হতে কারই বা ভালো লাগে। সে তোমায় খুন করলো কেন বলতো? ভূতেশ্বরের মুখটা অন্ধকারেও যেন কঠিন হয়ে উঠল। বেশ বুঝতে পারলাম কিছু একটা ঘটনার কথা মনে করে তার ধোঁয়াটে শরীরে যন্ত্রণার ঢেউ খেলে যাচ্ছে।
আমি তার পথের কাঁটা হয়েছিলাম যে, ওই শালা সীতানাথকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো, সবাইকে একদম খুন করে ফেলবো।
বুঝলাম সীতানাথ নামে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে স্বামীকে খুন করেছে তার বউ। তার মানে ব্যাপারটা যে খালি অলৌকিক তা নয়, গুপ্ত প্রেম, ত্রিকোণ প্রেম, খুন এবং প্রতিহিংসার মতো মশলাদার অ্যাঙ্গেলও খুঁজে পাওয়া যাচ্ছে। কেস হিসেবে দিব্যি সাজানো যায়, মুশকিল শুধু একটাই, এই ভূতের জবানবন্দি তো আর আদালতে দাখিল করা যাবে না।
তা এখন তুমি কি চাইছ?
প্রশ্নটা বেশ কিছুক্ষণ ধরে উঁকি মারছিল আমার মনে।
আমি বিচার চাই, ওদের দুজনকে ফাঁসিতে ঝোলাতে চাই আমি।
কুখ্যাত অপরাধীরা খোলা বাজারে খুন ধর্ষণ করে বুক খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সন্ত্রাসবাদীরা কাঠপিঁপড়ের মতো মানুষ মেরে ফেলছে, তাদের ফাঁসি হচ্ছে না, তুমি কোন হরিদাস যে তোমায় খুন করে ফাঁসি হবে? খুব বেশি হলে কয়েক বছর জেল হতে পারে, তার বেশি আশা নেই।
আবার কেমন যেন মুষড়ে পড়ল ভূতেশ্বর, এতক্ষণ যে জিঘাংসার আগুন তার মুখে জ্বলছিল সেটা দপ করে নিভে গেল।
তাহলে উপায়?
আমি ভেবেচিন্তে বললাম, তুমি ভূত যখন তো নিজে হাতেই খুন করতে পারো, মানে দু হাতে গলা টিপে খুন করে ফেললেই হলো। সে মাথা নাড়ল,
সে উপায় নেই, যারা আমাকে দেখে ভয় পাবে তাদেরকে দেখাই দিতে পারবো না, খুন তো দূরের কথা।
বটে, ভূতেদের রাজ্যের তবে এই নিয়ম,
সব ভূত নয়, শুধু ছেলে ভূতেদের জন্য, মেয়ে ভূতেরা ইচ্ছা মতো দেখাও দিতে পারে, খুনও করতে পারে।
সে কি, এ তো পার্শিয়ালিটি, মানে ছেলে ভূতেদের এগেনস্টে ডিসক্রিমিনেশন।
শুধু তাই, ছেলে ভূতেরা যেন ভূতই না, গল্পে কবিতায় সিনেমায় ভূত মানে সে মেয়ে, কেন আমরা কি মই না ভূত হই না?
কথাগুলো কিন্তু একদিক থেকে ঠিকই। আমি ভেবে চিনতে দেখলাম লোকটা জীবন ও মৃত্যুতে নানা রকম বঞ্চনার শিকার হয়েছে। সামনে তাকিয়ে দেখলাম বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছি। পাশ ফিরে অল্প হেসে বললাম,
দেখি কি করতে পারি তোমার জন্য, এই ঠিকানাটা আমায় লিখে দিয়ে যাও, আর তোমাকে দরকার হলে পাবো কি করে?
রাস্তার আলো লোকটার মুখের এক পাশে এসে পড়েছে, গালের কোলবে এক ফোঁটা জল গড়িয়ে এসেছে। এর আগে হয়তো সাহায্যের আশ্বাসও কেউ দেয়নি তাকে, তাড়াহুড়ো করে সেটা মুছে ফেলে বলল,
আমি আপনার পাশেই থাকবো স্যার, আমার তো আর কাজ নেই।
পুলিশের লোক লাগিয়ে কেস ফাইল জোগাড় করতে বেশি সময় লাগলো না। আত্মহত্যা বলে সাজানো হয়েছে কেসটা, লুজ এন্ড প্রায় নেই বললেই চলে। কদিন উঠে পড়ে লাগলাম, কিন্তু কিচ্ছু উদ্ধার করতে পারলাম। হাল ছেড়েই দিচ্ছিলাম প্রায়, এমন সময় ভূতেশ্বর নিজেই দেখা দিল। আমার হাতে একটা ছোট কাগজ গুঁজে দিয়ে বলল, এইটা রাখুন, ওকে দেখালেই অর্ধেক কাজ হয়ে যাবে। সত্যিই তো, এই ব্যাপারটা আমার এতদিন মাথায় আসেনি। সাত দিন পরে খানিকটা তথ্য প্রমাণ জোগাড় হলো বটে, কিন্তু সে সবই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। ব্যাপারটা যে খুন তা প্রমাণ করার একমাত্র উপায় হলো অপরাধী স্বীকারোক্তি। শেষে আর উপায়ন্তর না দেখে ঠিক করলাম সশরীরে তার বাড়িতেই হানা দিতে হবে। বেঁচে থাকতে ভূতেশ্বরের টাকা পয়সার যে অভাব ছিল না তা তার বাড়ি দেখে বেশ বোঝা যায়। একতলা হলেও বেজায় সাজানো গোছানো বাড়িটা, সামনে দরজা পেরিয়ে ঢোকার মুখে কয়েকটা ফুলের টব বসানো। তাতে ফুলের বাহার দেখলে বোঝা যায় বাড়ির কর্তা গত হলেও তাদের যত্ন আত্মীর অভাব হয় না। এত দূর অবধি আমার সাথেই এসেছিল ভূতেশ্বর। গেট পেরিয়ে ঢোকার মুখে সে আটকে গেল, ফিসফিস করে বলল,
পড়ার আমার এগোনো ঠিক হবে না।
কেন, তোমারই তো বাড়ি। সে মাথা নাড়ল, আর কিছু বলল না। বুঝলাম সামনে নিজের আততায়ীকে দেখতে চায় না সে। গেটের বাইরেই হাঁটু গেড়ে বসে পড়ল। আমি দরজা খুলে ভিতরে এগিয়ে এসে দরজায় টোকা দিলাম। দরজার ওপার থেকে পায়ের শব্দ পাওয়া গেল, তারপরে খুলে গেল দরজাটা। যে নারী চরিত্রটি দরজা আগলে দাঁড়ালো তাকে বর্ণনা করতে ফরাসি ভাষায় একটা উপযুক্ত শব্দ আছে, ফেম ফেটাল, যার কাছাকাছি বাংলা প্রতিশব্দ কুহকিনী। এই মুহূর্তে তার ডাগর ডাগর চোখের কোণায় যে অভাববিদ্ধ উদ্বেগ খেলা করছে সেটা মুহূর্তে শয়তান সুলভ ক্রুরতায় ছেয়ে যেতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।
বলুন।
আমাকে চুপ করে থাকতে দেখে প্রশ্নটা ছুঁড়ে দিল সে, এটাই কি ভূতেশ্বর, আই মিন লেট ভূতেশ্বর পাটরাশির বাড়ি?
হ্যাঁ, আমি ওনার স্ত্রী, বলুন।
একটু বিশেষ দরকার ছিল, ভিতরে আসতে পারি?
আসুন।
মেয়েটি দরজা থেকে সরে যেতে আমি ভিতরে ঢুকে এলাম। বেশ পরিপাটি করে সাজানো ঘরদোর, ঢুকেই ডান দিকে একটা সোফা চোখে পড়ল। মৃত্যুর পর ওখানেই পড়েছিল ভূতেশ্বরের দেহ। সেটার দিকেই হাত দেখিয়ে আমায় বসতে বলল সে। আমি বাক্য ব্যয় না করে বসে পড়ে বললাম, আমাকে আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর বলতে পারেন।
তা আপনাকে কি প্রাইভেট ইনভেস্টিগেটর বলেই ডাকবো?
আমি হাসলাম, না, আমার নাম সত্য হালদার। সোফার উল্টো দিকে বসে পড়ে সে, চোখ কিন্তু আমার দিক থেকে সরে না। অচেনা মানুষের দিকে এমন এক দৃষ্টে তাকিয়ে থাকার ক্ষমতা সবার থাকে না। আপনি তার মানে সোমা পাকড়াশি? ঘরের চারদিকে তাকিয়ে আরেকবার ভালো করে লক্ষ্য করলাম আমি। সামনে একটা বইয়ের র‍্যাক, তাতে বাংলা ইংরেজি দুটো ভাষার বই চোখে পড়ল। বেশিরভাগই গোয়েন্দা বই মনে হচ্ছে, আপনি পড়েন? সেদিকে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিলেন সোমা পাকড়াশ।
না, উনি পড়তেন।
আচ্ছা, ভূতেশ্বর বাবু কেন সুইসাইড করলেন বলুন তো?
আমি ঠিক জানি না, তবে ব্যবসা ভালো যাচ্ছিল না, বাজারে দেনা প্রচুর জমেছিল।
রাসায়নিকের একটা ফ্যাক্টরি ছিল না?
হ্যাঁ।
আর সেখান থেকেই সংগ্রহ করেছিলেন স্টিচনি?
হ্যাঁ।
আচ্ছা, যেদিন উনি আত্মহত্যা করেন আর কি, সেদিন আনন্যাচারাল কিছু লক্ষ্য করেছিলেন?
তেমন কিছু না, ব্যবসা নিয়ে এমনি আপসেট থাকত।
পুলিশ আপনাকে সন্দেহ করেনি? শেষ প্রশ্নটা কানে যেতেই তার ঠোঁটের কোণায় আলগা একটা হাসি খেলে গেল। মুখের উপর থেকে চুলগুলো কানের পাশে সরিয়ে মাথাটা আমার দিকে বেশ খানিকটা এগিয়ে এনে জিজ্ঞেস করলো,
আপনি কি আমাকে সন্দেহ করছেন না?
আচমকা এই প্রশ্নটার জন্য আমি তৈরি ছিলাম না। সামলে নিয়ে বললাম, ঘটনাটা যদি আত্মহত্যা না হয়ে খুন হয় তাহলে আপনি তো একমাত্র সাসপেক্ট। এতক্ষণে সোমা পাকড়াশির মুখ থেকে হাসি মুছে গিয়ে আমার একটু আগের কল্পনা করা সেই শয়তানি দৃষ্টির ঝিলিক খেলা করছে, সেটা না সরিয়েই উঠে পড়ল সে।
আপনি চা খান তো?
খাই, এখন খাবো না।
কেন, ভয় পাচ্ছেন?
হ্যাঁ পাচ্ছি, কিন্তু চায় নয়।
তাহলে?
জানি না কেন আমার মন বলছে আপনাকে সমঝে চললেই লাভ আছে, ক্ষতি নেই। বইগুলো দেখব?
হ্যাঁ দেখুন না।
আমি উঠে বইয়ের র্যাকের দিকে এগিয়ে গেলাম। ফেলুদা ব্যোমকেশ থেকে শুরু করে ফাদার ব্রাউন অব্দি সবই আছে। তার মধ্যে একখানা বই দাঁড় করিয়ে নয়, অন্য বইয়ের উপর আড় করে রাখা আছে। বুঝলাম গৃহিণী বইয়ের থেকে গাছপালার যত্ন বেশি নিয়ে থাকেন। যে বইটা পড়তে পড়তে ভূতেশ্বর মারা গেছে সেটা এখনো তাকের ভিতরে গুছিয়ে রাখা হয়নি। বইটা হাতে তুলে নিলাম আমি। মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স এট স্টাইলস, গোয়েন্দা গল্প, পড়েছেন নাকি?
না, ওসবে আগ্রহ নেই আমার।
পড়লে জানতেন এখানেও স্ট্রিকনিন দিয়ে খুন করা হয়েছে।
এখানেও বলতে?
সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন সোমা পাকড়াশি। আপনি রেগে যাচ্ছেন কেন খামকা? আত্মহত্যাও এক ধরনের খুন, গন্ডগোল শুধু একটাই।
কি?
এমন বড় কিছু নয়, তবে দিনার্দায় জর্জরিত হয়ে মানুষ টিচিং খেয়ে মরেছে এরকমটা খুব একটা শোনা যায় না। তার থেকে নিকোটিন বা আর্সেনিক বেশ সহজলভ্য। তাছাড়া অন্য বিষের তুলনায় স্ট্রিচনিন বেশি যন্ত্রণাদায়ক, অনেক সময় শরীর নিজে থেকেই বমি করে বার করে দেয়। দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে আসে সোমা পাকড়াশি। তার মুখের প্রতিটা কোণা থেকে একটু আগের অসহায়তা বিলুপ্ত হয়েছে।
কে নিয়োগ করেছে আপনাকে?
মৃত স্বয়ং। আমি জামার পকেটের ভিতর হাত ঢুকিয়ে ইঞ্চি তিনেক লম্বা একটা কাগজ বের করে আনলাম, সেটা তার দিকে এগিয়ে দিলাম। তাতে বড় বড় অক্ষরে গোটা গোটা করে লেখা আছে,
আমার স্ত্রী আমাকে খুন করতে চলেছে, আমাকে বাঁচান।
এই প্রথম সোমা পাকড়াশির মুখ নিচের দিকে নেমে এলো, গলকণ্ঠটা কয়েকবার ওঠা নামা করলো। বুঝলাম মুখ নামিয়ে কিছু ভেবে নিচ্ছে সে। তার গলকণ্ঠের গতি আরেকটু দ্রুত করতে বললাম, হাতের লেখাটা মিলিয়ে দেখে নিন, তাতেও যদি বিশ্বাস না হয় তাহলে কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্ট
দরকার নেই তার।
কাগজটা আমার হাতে দিয়ে আবার সোফার দিকে ফিরে গিয়ে বসে পড়েছে। আমি বইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যমনস্কভাবে তার দিকে তাকিয়ে বললাম, আপনাকে দেখে কিন্তু মনে হয় না খুন করতে পারেন বলে।
আপনি কি বলতে চাইছেন?
আমি বলতে চাইছি এই শোকেসের বইগুলো আপনি ভালো করে পড়ে দেখেননি, দেখলে অন্তত স্ট্রিচনিন দিয়ে আত্মহননের থিওরিটা খাড়া করতেন না। কথাটা বলতে বলতে তার দিকে বেশ খানিকটা এগিয়ে গেছি আমি। মানুষের শরীরের একটা বিশেষ জায়গায় একটানা তাকিয়ে থাকলে তাকে খুব তাড়াতাড়ি নার্ভাস করে দেওয়া যায়। কপালের যেখানটা থেকে চুল শুরু হয়েছে সেই লাইনটা বরাবর সেই দিকেই তাকিয়ে থাকলাম আমি। ব্যাপারটা কাজে দিল। আমার চোখের দিকে একবার তাকিয়েই মাথা নামিয়ে নিল সে। একটা কাগজের পাতা আর স্ট্রিচনিনের ভুল প্রয়োগ তাকে এতটা ফাঁপড়ে ফেলে দেবে তা আমিও ভাবতে পারিনি। ধীরে ধীরে মুখ তুলল সে।
আপনাকে আমার কিছু জানানোর আছে।
সোমা পাকড়াশির দুটো রূপ এতক্ষণে দেখেছিলাম, এই তৃতীয় রূপটা দেখা মাত্র আমার চোখ ঝলসে গেল। শূন্য দৃষ্টি দু চোখে, হাত দুটো কোলের উপর জড়ো করা, নিচের ঠোঁট দুটো যেন উত্তেজনায় কাঁপছে। আমি চুলের কোড়া থেকে চোখ সরিয়ে নিলাম। কি জানাতে চান? স্বীকারোক্তি?
হ্যাঁ, কিন্তু এখানে নয়।
তাহলে থানায়? সোফা থেকে উঠে আমার দিকে এগিয়ে এলো সে। চোখে এখনো সেই শূন্য দৃষ্টি, হাতের সার বাঁধা চুড়িগুলো খিলখিল করে হেসে উঠলো যেন।
থানা পুলিশ ডেড বডি সাসপেক্ট এসবের বাইরে অন্য কিছু চেনেন আপনি মিস্টার প্রাইভেট ইনভেস্টিগেটর?
আমার খুব কাছে সরে এলো সে, জানি না কেন মনে পড়ে গেল এই ঘরেই কিছুদিন আগে একটা ডেড বডি শো আনো ছিল, সেটা ভেবেই হয়তো অস্বস্তি হতে লাগলো আমার। না চিনি না।
আমি চিনি, পুরনো কবরস্থানটার পাশে একটা ছোট ডোবা আছে, সেটার ধারে কাল বিকেল 5:30 চলে আসুন।
কেন বলুন তো? রহস্যময় একটা হাসি তার মুখ চুড়ে খেলে গিয়ে ঝকঝকে সাদা দুপাটি দাঁত ঠোঁটের ফাঁক আড়াল করে কি যেন ঠেকে দিল।
বিষ দেব তোমাকে, শিশিটা যেটা দিয়ে খুন করেছিলাম।
কিন্তু এত জায়গা থাকতে ওখানেই কেন?
ওখানে বসেই খুনের কথাটা প্রথম মাথায় এসেছিল।
ভূতেশ্বরের বাড়ি থেকে বেরিয়ে বাগানটা পার হতেই তাকে দেখতে পেলাম, মুখে সেই কৃতার্থ হওয়ার হাসিটা। সাগ্রহে এগিয়ে এসে বলল,
স্যার কি বুঝলেন?
বোঝার তো কিছু নেই, তুমি যা বলেছ তাই সত্যি। অভিমানী গলায় ভূতেশ্বর বলল,
ভূত কখনো মিথ্যে বলে না স্যার।
দোষ স্বীকার করলো?
এখনো করেনি, তবে করবে। শিশিটা একবার হাতে পেলেই ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে সব প্রমাণ করে দিতে পারব। এইবার কেমন যেন ফ্যাঁচ ফ্যাঁচ করে আওয়াজ হলো, বুঝলাম কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে কেঁদে ফেলেছে ভূত। বললাম, কাল 6:00 কবরস্থানের পাশে টেপ রেকর্ডার নিয়ে আসতে বলেছে, দোষ স্বীকার করবে। তুমি আসবে?
আমি আর ওর মুখ দেখতে চাই না স্যার।
জানি না কেন ভূতেশ্বরের উত্তরটা শুনে আমার মনটা খুশিতে ভরে উঠল। ডোবার ধারটায় সন্ধ্যের অন্ধকারটা যেন একটু তাড়াতাড়ি নেমে পড়ে। আগে জায়গাটা জমজমাট থাকলেও ইদানিং বড় একটা কেউ আসে না। সিমেন্টের পুরনো কতগুলো বেঞ্চ এদিক ওদিক ছড়ানো, তা বেশিরভাগটাই ভেঙে পড়েছে। যেটা একটু কম ভাঙা তার উপর বসেছি আমি, পাশের জায়গাটা ফাঁকা। আমি অবশ্য জানি সেটা খালি নয়, উসখুস করে শব্দ হচ্ছে, নেহাত ভূতেশ্বরের হাড়টা চলে না, নাহলে এতক্ষণে নিশ্চয়ই ধূপপুকুনিটা শুনতে পেতাম। প্রায় 15 মিনিট হলো এখানে বসে মশার কামড় খাচ্ছি, আসামি এখনো এসে পৌঁছায়নি। তবে কি আর আসবে না? ভূতেশ্বর বেঞ্চ থেকে নেমে একবার দেখে এলো, না কারোর পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই কদিনে একটা ব্যাপার বুঝতে পেরেছি যে ভূতেদের সম্পর্কে যে সমস্ত গুজব কবি সাহিত্যিকরা ছড়িয়ে থাকেন তার বেশিরভাগই গুলতাপ্পি। ভূতেরা মোটেই হাওয়ায় ভেসে বেড়াতে পারে না, হাত লম্বা করে পুকুর থেকে মাছ তুলে আনতে পারে না, এমনকি যারা ভয় পাবে তাদের দেখা পর্যন্ত দিতে পারে না। ঘাড় মটকাতে পারে কি না সে কথা ভূতেশ্বরকে জিজ্ঞেস করতে এসে জানিয়েছে যে ব্যাপারটা মেয়ে ভূতেদের একমাত্র এখতিয়ার, ছেলেদের সে ক্ষমতা নেই। কিছুক্ষণ থেকে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটাই জিজ্ঞেস করে বসলো, আচ্ছা তোমার বউ যে তোমায় দেখে ভয় পাবেই তা কি করে জানলে? মানে দেখে তো ভীতু বলে মনে হয় না।
আগে অন্য কিছুতে সে ভয় পায় না, ওই শুধু ভূত আর আরশোলা।
আরশোলাটা তো না হয় বুঝলাম, কিন্তু ভূতে যে ভয় পায় সেটা জানলে কি করে? ভূতের অদৃশ্য মুখে হাসি ফুটে উঠল।
ফুলপাড়ার বাগানটা চেনেন স্যার?
চিনি।
লোকে বলে ওখানে নাকি একটা পুতুল ভূত আছে, মানে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে মাঝে মাঝে, আর তার চোখের দিকে তাকালেই মানুষ আর পা নাড়াবার চোখ পায় না।
সব গাল গপ্প,
সেটা তো আমিও জানি। মাঝে মাঝে ছোট রাস্তা দিয়ে না আসিয়ে ওর পাশ দিয়ে যখন ফিরতাম, ও বুঝলেন কি না আমাকে ছাড়তেই চাইত না ভয়ে।
তো তাহলে ছোট রাস্তা দিয়ে ফিরতে না কেন? আমার কথার উত্তর আর দিল না ভূতেশ্বর। তার একটা কারণ, একটু দূরে ডালপালার উপর পায়ের শব্দ হয়েছে, আসামি উপস্থিত। অনুভব করলাম আমার বেঞ্চের পাশ থেকে একটা ভারী পায়ের স্রোত দূর প্রান্তের দিকে ভেসে মিলিয়ে গেল। তার কয়েক সেকেন্ড পরেই সোমা পাকড়াশি আমার পাশে দাঁড়ালেন।
সরি, একটু দেরি হয়ে গেল।
একজন পাকা ক্রিমিনালের বড় গুণ হলো পাঞ্চুয়ালিটি।
আমি কোনো পাকা ক্রিমিনাল নই, নিতান্তই বাধ্য হয়ে।
কথাটা বলতে বলতে বেঞ্চে বসে পড়ল সে, বাধ্য হয়ে। কোন ব্যাপারটার এই এক মজা জান, নিতান্ত বাধ্য না হলে কেউ করতে চায় না। মানে ধরুন খেলার ছলে কিংবা জাস্ট মজা করে কেউ খুন করে ফেলেছে, এমনটা তো কই শুনিনি কখন। দু মিনিট চুপ করে বসে থাকলাম দুজনে। জলের উপর ধীরে ধীরে অন্ধকার জমা হচ্ছে, তার উপরে একতলা বাড়িগুলোতে সন্ধ্যের আলো জ্বলে উঠছে একটু একটু করে। আমার সঙ্গিনী এক দৃষ্টে তাকিয়ে আছে জলের হালকা স্রোতে বয়ে যাওয়া শুকনো পাতাগুলোর দিকে। একটা দীর্ঘশ্বাস তার বুকের ভিতর থেকে যেন অনেকটা বন্ধ হয়ে থাকা হাওয়াকে টেনে আনলো।
কি ভাবছি জানেন?
তেমন ভাবার কিছু নেই, আজকাল তো খুন করলে আর ফাঁসি টাসি হয় না, তবে লোপসি খেতে হতে পারে কিছু দিন।
অনেক সময় মানুষের জীবনটাই জেলখানার মতো হয়ে যায়, তখন আর ওসবে ভয় করে না।
বলেন কি, ভূতেশ্বরবাবু তো রীতিমতো নিরীহ মানুষ ছিলেন।
মেয়েরা নিরীহ মানুষকে পছন্দ করে বটে, বিয়ে করতে চায় না।
আমি একটু থেমে ভাবলাম, ব্যাপারটা যেদিকে যাচ্ছে সেদিকে আমার জ্ঞান কম্বি প্রায় নেই বললেই চলে। এই মুহূর্তেই প্রসঙ্গ না ঘোরালেই নয়। বললাম, তা আপনার খুন করার ঠিক কারণটা কি বলুন তো?
ত্রিকোণ প্রেম?
শেষের প্রশ্নটায় মেয়েটা কয়েক সেকেন্ডের জন্য চমকে ওঠে, মুখে কিন্তু আসতে দেয় না সেটা, মুখ অন্য পাশে ফিরিয়ে নিয়ে বলে,
আপনিও শুনেছেন তাহলে?
তাই, ছোট শহরে এসব ব্যাপার ছাপা থাকে না। তিনি জানেন?
কে? সীতানাথ?
হ্যাঁ।
না, ওর সাথে অনেকদিন যোগাযোগ হয়নি।
সে কি, যার জন্য খুন করলেন তাই আর পাত্তা নেই?
কারো জন্য খুন করিনি, আমি জাস্ট ওনাকে সহ্য করতে পারতাম না।
এই প্রথম বড় সড়ো একটা ধাক্কা খেলাম আমি। নিচু গলায় বললাম, এটাই আপনার খুনের মোটিভ? জাস্ট পছন্দ হতো না? সে মাথা নাড়াতে আমি বললাম, এর ফলে আপনার শাস্তি কত বেড়ে যেতে পারে ভেবে দেখেছেন একবার? ভূতেশ্বর বেঁচে নেই, তার সম্পর্কে আপনি যে কোনো অভিযোগ আনলেই সেটা মিথ্যে প্রমাণ করা কষ্টকর হবে।
আমার আর পালিয়ে বেড়াতে ভালো লাগছে না।
একটুক্ষণ চুপ করে বসে ভাবলাম আমি। ডোবাটার জল স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার শান্ত বুক ধীরে ধীরে ঢেকে ফেলছে অন্ধকার।
মানে আমি হঠাৎ করে এসে উপস্থিত না হলে আপনার ওরা দাজও ধরা পড়তো না।
পড়তো নাই তো, সেই জন্যই তো আপনাকে দেখেছি এখানে।
সেই জন্য এখানে? মানে?
তার উদাস চোখে আচমকাই একটা হিংস্র আলো ফুটে উঠল।
কারণ এখানে চারপাশে কেউ নেই, আপনাকে গলা টিপে খুন করে বডিটা ডুবার জলে ফেলে দিলে তবে কে জানতে পারবে বলুন তো?
কথাগুলো হয়তো মজার ছলে বলা, কিন্তু সোমা পাকড়াশির কলার আওয়াজে ক্ষুধার্ত হায়নার মতো এক ধরনের ছলনা মিশে থাকে, সেটা চাইলে অগ্রাহ্য করা যায় না। অজান্তেই আমার পিঠটা বেঞ্চের সাথে সেঁটে বসল, বুক দুরু দুরু করতে লাগলো, মনে হলো বাতাস যেন ভারী হয়ে উঠছে। তার সরু আঙুলগুলো উঠে আসছে আমার গলা লক্ষ্য করে। আমাকে কি চোখ দিয়ে হিপনোটাইজ করছে সে? চেষ্টা করেও বাধা দিতে পারলাম না, গলার কাছে এসেই কিন্তু থেমে গেল আঙুলগুলো। তারপরেই আচমকা উত্তেজনায় খিলখিল করে হলো সে, যেন এতক্ষণ কি মজার একটা ঘটনা ঘটতে চলেছিল। হাসতে হাসতে আমার গলা থেকে হাত সরিয়ে নিয়ে বলল,
এরকম ভাবলা কান্ত গোয়েন্দাগিরি করবেন আপনি? হাত দুটো সরাতে পর্যন্ত পারলেন না।
আমার মুখে কথা ফুটতে বেশ কিছুটা সময় লাগলো। বললাম, তা নহে, মানে কিছু একটা ছিল আপনার চাহনিতে।
কি ছিল
জানি না,
অনেকটা সাপের মতো। এবার তার মুখ থেকে হাসি মুছে গিয়ে অভিমান ফুটে উঠল।
শেষ পর্যন্ত সাপ বললেন আমাকে, ভারী অন্যায়।
আপনাকে না, আপনার চোখ দুটো কেমন যেন গ্রাস করছিল আমাকে।
তাহলে আর বেশিক্ষণ মিশবেন না আমার সাথে, নইলে পুরোপুরি গ্রাস করে ফেলব। এবার টেপ রেকর্ডারটা বের করুন।
কাঁধের ছোট ব্যাগটা খুলে আমি সেটা বের করতে করতে বললাম, হ্যাঁ আপনার জবানবন্দি রেডি, মানে কী কী বলবেন মনে রেখেছেন তো? সে টেপটা আমার হাত থেকে প্রায় কেড়ে নিয়ে তার উপর হাত রেখে ফিল্মি কায়দায় বলল,
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
সে মিথ্যে বললে বোঝার ক্ষমতা কোনো জজের বা উকিলের আছে বলে আমার মনে হয় না। তাও টেপটা অন করার আগে বললাম, একটু সময় নিয়ে ভেবে নিন, আমি চাই না আপনার কোনো বড় শাস্তি হোক।
কেন চাও না?
তা জানি না, শুধু বলছি ভেবে দেখো।
বেশ, একটা অনুরোধ আছে শুধু।
কি?
তুমিও আমাকে তুমি বলবে, আপনি নয়।
আমি হাসলাম, রেকর্ডারের সুইচটা চালিয়ে দিয়ে বললাম, আপনিটা আরো সম্মানজনক নয় কি? সোমা পাকরাশির মুখ বেয়ে রক্তের মতো সন্ধের অন্ধকার নামছে। সেই অন্ধকার অবয়ব থেকে কয়েকটা শব্দ ভেসে এলো।
সাপ বলতে পারেন, আর তুমি বললেই দোষ।
যে খুনগুলো বিষ দিয়ে করা হয় তার তদন্ত করতে গেলে ভারী মুশকিল হয়। খুনটা যে কখন করা হয়েছে, ফাঁদটা ঠিক কখন পাতা হয়েছে তা বুঝতে গিয়ে কাল ঘাম ছুটে যায়, ফলে খুনিরও বেশ খানিকটা অ্যালিবাই জুটে যায়। পারফেক্ট মার্ডার বলে একটা শব্দ গোয়েন্দা মহলে চালু আছে, যদিও পৃথিবীর তমাম গোয়েন্দা ও খুনি মিলেমিশেও আজ অব্দি আবিষ্কার করতে পারেনি সেই পদ্ধতিটা। ঠিক এই কারণেই সোমা পাকরাশির উপর আমার আগ্রহ দিন দিন বাড়ছে। ঠান্ডা মাথায় আটঘাট বেঁধে প্রায় নিখুঁত একটা খুন যে সে করতে পেরেছে তাতে সন্দেহ নেই। শুধু মুশকিলটা হয়েছে মৃত ভূতেশ্বর পাকরাশি যে পরলোক থেকে ফিরে এসে বদলা নেবার চেষ্টা করবে সেটাই সে বুঝতে পারেনি। তার সাপের মতো চাহনি ধীরে ধীরে বশ করেছে আমাকে, তার খিলখিলে হাসির ছলনা আমাকে মরিচিকার মতো আকর্ষণ করেছে। আমি জানি সে খুনি, প্রয়োজন পড়লে আমাকেও খুন করতে একবার হাত কাঁপবে না তার। তা মাকড়সার জাল লক্ষ্য করে বশীভূত পতঙ্গের মতো থেয়ে গেছি আমি। এর মাঝে ইদানিং ভূতেশ্বর যেন একটু বেশি উতলা হয়ে পড়েছে। খুনিকে গড়াদের ওপারে না দেওয়া অবধি তার শান্তি নেই। সপ্তাহে অন্তত দুবার দেখা হয় আমাদের, বেশিরভাগ সময় ভূতেশ্বরের চোখ এড়িয়ে। তাকে ভয় পাই না, তাও কেমন যেন অস্বস্তি হয় দিন রাত। তার উপস্থিতি আমি বুঝতে পারি, অনেক সময় হয়তো অজান্তেই আমাদের অনুসরণ করে সে। আজও খুশি মনে বেরিয়েছিলাম বাড়ি থেকে, দরজার বাইরে বেরোতেই ভারী গলায় প্রশ্ন ভেসে এলো,
যাচ্ছেন কোথাও?
একটু ইতস্তত করলাম আমি, সত্যি কথাটা লুকিয়ে আর লাভ নেই।
হ্যাঁ এই এই তো তোমার বাড়িতেই। কেসের ব্যাপারে বলতে পারো?
কথাটা বলে আমি দ্রুত পা চালালাম, ঘাড়ে একবার ভূত চাপলে আর সহজে নামতে চায় না।
আপনি তো আমার কথা শুনতেই চাইছেন না,
তোমার আর বলার আছেটাই বাকি?
বলার না স্যার, প্রতিশোধ নেওয়ার আছে।
একটু বিরক্ত হয়ে আমি বললাম,
মরে যখন গেছো তখন এসব জাগতিক ব্যাপার নিয়ে ভেবো না, মৃত্যু মানে হলো মুক্তি। বলো তো পিণ্ডি দেওয়ার ব্যবস্থা করতে পারি।
বলেন কি, খুনের মেয়ে ছেলেটা আমাকে বেমালুম খুন করে দিল আর আপনি মুক্তির কথা বলছেন?
আমি তার দিকে ঘুরে একবার চারপাশ দেখে নিলাম। খালি হাওয়ার সাথে কথা বললে কেউ দেখে ফেললে পাড়ায় পাগল বলে বদনাম রটে যাবে। আচ্ছা আচ্ছা তুমি ভাবো, ও যদি জেলেও যায় তাতে তোমার তো কিছু লাভ হবে না। বেশ বুঝতে পারি আমার কথাবার্তায় খেপে উঠছে ভূতেশ্বর, হাওয়ার স্রোতে যেন ছোটখাটো একটা ঝড় উঠেছে, চাপা কিন্তু মিশমিশে গলায় আচমকা বলে উঠেছে,
আর আপনাকে যদি আমার মতো মুক্তি দিয়ে দিই আমি, তখনও কি একই কথা বলবেন?
আমাকে কি তুমি ভয় দেখাচ্ছ?
যদি তাই দেখাই,
দেখিয়ে কোনো লাভ নেই। আমার ঘাড় যে তুমি মটকাতে পারবে না তা তুমি নিজেই বলেছ। হ্যাঁ, তোমার স্ত্রী তো দেখতেই পায় না তোমাকে।
আপনি তবে আমার কথা শুনবেন না?
ভেবে দেখতে পারি।
তাড়াতাড়ি পা চালিয়ে বেশ কিছুটা এগিয়ে এলাম আমি। পিছন থেকে আবার হাওয়ার শন শন শব্দ শোনা গেল।
আপনি আমার সাথে বেঈমানি করলেন স্যার, বেঈমানি করলেন।
হালকা শাসানিটায় গুরুত্ব না দিয়ে এগিয়ে এলাম আমি। সে কিন্তু আসতে লাগলো আমার সাথে সাথে। কানের কাছে বাতাসের শব্দ বেড়ে উঠছে, ফিসফিসে গলার স্বর শোনা গেল।
আমি কিন্তু আপনাকে একটা মিথ্যে বলেছিলাম স্যার।
হাওয়ার ঝাপটায় ধুলোবালি উঠতে শুরু করেছে। কোনো রকমে মুখ খুলে বললাম, কি মিথ্যে?
সেটা বলতে পারি, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে।
আমি মাথা দোলাতে হাওয়ার স্রোত আমাকে আরো বেশি করে চেপে ধরল। ঠান্ডায় আমার গা শিরশির করতে লাগলো।
ও কি আপনাকে কোনো প্রস্তাব দিয়েছে?
কিসের প্রস্তাব?
আপনি জানেন কিসের প্রস্তাব?
দু মিনিট চুপ করে থেকে আমি আবার সদর্থক মাথা দোলালাম। ভেবেছিলাম রেগে উঠবে ভূতেশ্বর, অথচ অবাক হয়ে দেখলাম ফল হলো ঠিক উল্টো। খিকখিক করে হাসির শব্দে যেন ভরে উঠল চারপাশ। অর্থাৎ কিছু একটা কারণে বেজায় খুশি হয়েছে সে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। আমি খানিকটা এগোনোর চেষ্টা করলাম, কিন্তু পা আটকে গেল। আবার আগের মতো প্রশ্ন ভেসে এলো,
সেই সীতানাথ তাও গেল আর আমিও গেলাম, এক ঢিলে দুই পাখি মরল, তা আপনি কি জবাব দেবেন স্যার?
কিছু কিছু ভাবিনি এখনো।
হাওয়ার স্রোত এখন কমে এসছে, ঝড়টাও থেমে গেছে। আমার অস্বস্তিটা বেড়ে উঠছে ক্রমাগত। মাটির রাস্তার উপর দিয়ে বেশ খানিকটা এগিয়ে এলাম আমি। পিছন থেকে আবার বজ্রগম্ভীর হুঙ্কার শোনা গেল।
দাঁড়ান, সত্যি কথাটা আপনাকে বলার সময় এসছে।
এক পা করে আমার দিকে এগিয়ে এলো সে। চারপাশে কেউ কোথাও নেই। আমার মাথাটাও কেমন যেন ভোঁ ভোঁ করছে। কি মিথ্যে কথা বলেছে সে আমাকে? সব থেকে বড় প্রশ্ন হলো, এখন সে খুশি বা হচ্ছে কেন? আমার পা বেয়ে ফাঁসের মতো কিছু একটা উঠে আসছে, সাপের মতো ঠান্ডা তার শরীর, পেট বুক ছাড়িয়ে ক্রমশ মুখের কাছে উঠে এলো সেটা। রিন রিনে গলার কয়েকটা শব্দ ভেসে এলো।
বাড়িটার সামনে পৌঁছে দেখলাম বাইরে ফুল গাছের যত্ন নিচ্ছে সোমা। আমাকে দেখেই তার মুখে একটা অকৃত্রিম হাসি ফুটে উঠল। জলের জারটা নামিয়ে রেখে আমার দিকে বেশ কয়েক পা এগিয়ে এলো সে। আমি ফুল গাছের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললাম, স্পাইডার লিলি মনে হচ্ছে, এলিমিস তো আর এখানে পাওয়া যায় না।
উনি এনেছিলেন, তবে আমি এতদিন যত্ন না করলে ফুটত না। ভিতরে এসো।
ঘরের ভিতরটা আজ বেশ গোছানো। সোফার উপর নতুন চাদর পাতা হয়েছে, বইয়ের রেখেও থরে থরে বই সাজিয়ে রাখা। অগোছালো বলতে খালি গৃহিণীর উস্কো খুস্কো চুল, চোখ থেকে সেই মোহময়ী দৃষ্টি উধাও, বরঞ্চ গোটা মুখ জুড়ে ক্লান্তির ছাপ পড়েছে। জলের বোতলটা আমার দিকে এগিয়ে দিতে দিতে সে বলল,
তাহলে কবে পুলিশের হাতে দিচ্ছ ওটা?
কোনটা?
আমার স্বীকারোক্তি।
সে তো আমি আজ সকালেই ডোবার জলে ছুঁড়ে ফেলে দিয়েছি।
মানে?
তার দুচোখ জুড়ে আচমকা ছড়িয়ে পড়া বিস্ময়ের ঢেউ আর অবিশ্বাস আমাকে মুগ্ধ করে দিল। দমকা হাওয়ার মতো এক ঝলক হাসি খেলা করতে লাগলো তার মুখে।
এমন কোনো নারীর জন্যই তো ন্যায় অন্যায় উপেক্ষা করা যায়। মুহূর্তে নিভে যায় প্রতিহিংসা রাগুন। উঠে দাঁড়ালাম আমি, সেও বেশ খানিকটা এগিয়ে এলো আমার দিকে।
তবে যে বলেছিলে শাস্তি পাবো আমি?
পাবে তো, যাবজ্জীবন কারাবাস।
কি যে বলো।
না না সত্যি, ধরো ভূতেশ্বরের মতো আমাকেও যদি জাস্ট পছন্দ না হয়,
তাহলে বিশেষ ইষ্ট না হয় তোমারই কাছে লাগবে।
আমি বইয়ের র্যাকের দিকে এগোতে এগোতে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা বলো তো।
কি?
তুমি ভূতে বিশ্বাস করো?
ছোটবেলায় করতাম, বড় হয়ে আর করি না।
কিরকম ভূতে বিশ্বাস করতে? মানে রাকুলা, ভ্যাম্পায়ার, কি আমাদের পেতনি বম্বতত্তি, অনেক রকম তো আছে।
তা জানি না, তবে আমার এক মাসির একবার ভর হয়েছিল, প্রেত কিছুতেই ঘাট থেকে নামছিল না। তারপর শেষে ওঝাটিকে যোগ্য করে তবে নামলো।
নেমে গেছে যে জানলে কি করে?
মানে?
আমি আর কিছু বললাম না, বইয়ের র্যাক থেকে একটা বই বেছে নিয়ে খুলে পড়তে লাগলাম। সে ধীর পায়ে আমার পাশে এসে বসে পড়ল, তারপর ভুরু কুঁচকে বইয়ের দিকে তাকিয়ে বলল,
সেদিন যে বললে এই বইটা পড়া হয়ে গেছে?
যা তা হয় নাকি, এই তো এই দেখো বুকমার্ক দেওয়া আছে।
কিন্তু বুকমার্কটা তো,
কথাটা বলতে গিয়েও সে থেমে গেল। কি যেন ভেবে অন্য মনস্ক হলো। আমিও দু এক পাতা পড়ে রেখে দিলাম বইটা। গোয়েন্দা গল্প পড়তে আর ভালো লাগছে না, দু একটা রূপধার বই কিনে রাখলে ভালো হতো। এই যেখানে হাজার বাধা টপকে রাক্ষসের চোখ এড়িয়ে মৃত্যুর ফাঁদ উপেক্ষা করে যুবরাজকে পৌঁছাতে হয় রাজকন্যার কাছে, লৌকিক অলৌকিক সব কিছু তালগোল পাকিয়ে যায় সেখানে। মৃত্যুর পরেও জাদুকাঠির ছোঁয়ায় বেঁচে ওঠে সে অন্য শরীরে।
আচ্ছা বইটা শেষে কি হয় বলো। কিন্তু
আমার চাপা নিঃশ্বাসের মাঝে কয়েকটা শব্দ বেরিয়ে এলো, হ্যাঁ they lived happily ever after. আমাদের সমাজে কে যে কোন মতলব নিয়ে ঘুরে বেড়ায় তা কেউ বলতে পারে না। মানুষকে আমরা ধীরে ধীরে চিনতে থাকি, কখনো ধূসর, কখনো কালো অন্ধকার, কখনো লাল নীলের উৎসব। সব মিলিয়ে আশ্চর্য বর্ণময় জীবন আমাদের। সেই যে চার্লি চ্যাপলিন বলেছিলেন, ক্লোজ আপ শটে জীবনটা হলো দুঃখের নাটক, আর ওয়াইড অ্যাঙ্গেলে দেখলে কমেডি। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প আমাকে বাঁচান। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।